দানিয়েলের গ্রন্থ নম্বর ১১৪ শেষ প্রজন্ম ইজগিয়েলের ভবিষ্যৎবাণীর পরিপূর্তির উন্মোচন এবং অশো ৪০০০ জনের সিলকরণ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তৃতীয় হায়ের আগমন প্রত্যক্ষ করেছিল যে প্রজন্ম সেটাই পৃথিবীর ইতিহাসের শেষ প্রজন্ম এই সত্যকে নিশ্চিত করে এমন ইজেকিয়েলের অংশটিকে মিলারাইটরা দশ কুমারীর দৃষ্টান্তের সঙ্গে এবং সেই সূত্রে হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের সঙ্গেও সরাসরি সংযুক্ত বলে বুঝেছিল সেই ইতিহাসে হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের যে দর্শনটি আর দেরি করবে না এবং যা ২২ অক্টোবর ১৮৪৪ পূরণ হয়েছিল তা যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসন্ন রবিবারের আইনকে পূর্বচিহ্ন দিয়েছিল কিন্তু যে দর্শন আর দীর্ঘায়িত হবে না বলে ইজেকিয়েলের ভবিষ্যৎবাণী তা ১৪৪০০০ সিলমোহর দেওয়ার ইতিহাসে সম্পূর্ণভাবে পূরণ হয়েছে যা তৃতীয় হায়ের আগমনের সঙ্গে ১১ সেপ্টেম্বর ২০০১-এ শুরু হয়েছিল
আর প্রভুর বাক্য আমার কাছে এল তিনি বললেন হে মানবপুত্র ইসরায়েলের দেশে তোমাদের যে প্রবাদ আছে তা কি যা বলে দিনগুলো দীর্ঘায়িত হচ্ছে আর প্রত্যেক দর্শন ব্যর্থ হয় সুতরাং তাদের বল প্রভু ঈশ্বর এ কথা বলেন আমি এই প্রবাদটিকে নিবৃত্ত করব এবং তারা আর ইসরায়েলে এটিকে প্রবাদ রূপে ব্যবহার করবে না বরং তাদের বল দিনগুলো নিকটে এবং প্রত্যেক দর্শনের পরিণামও কারণ ইসরায়েলের গৃহের মধ্যে আর কোনো নিরর্থক দর্শন বা চাটুকারিতাপূর্ণ জাদুবিদ্যা থাকবে না কারণ আমি প্রভু আমি কথা বলব এবং আমি যে বাক্য বলব তা সিদ্ধ হবে তা আর বিলম্বিত হবে না কেননা তোমাদের দিনেই হে বিদ্রোহী গৃহ আমি বাক্য বলব এবং তা কার্যকর করব প্রভু ঈশ্বরের উক্তি আবার প্রভুর বাক্য আমার কাছে এল তিনি বললেন হে মানবপুত্র দেখ ইসরায়েলের গৃহের লোকেরা বলে সে যে দর্শন দেখে তা বহুদিনের পরের জন্য এবং সে দূর দিনের বিষয়ে ভবিষ্যৎবাণী করে অতএব তাদের বল প্রভু ঈশ্বর এ কথা বলেন আমার কোনো বাক্য আর বিলম্বিত হবে না কিন্তু আমি যে বাক্য বলেছি তা সম্পন্ন হবে প্রভু ঈশ্বরের উক্তি ইজেকিয়েল ১২.৩১৮৮
সমস্ত নবী অন্তিম দিনগুলোর কথা বলেন এবং ইসরায়েলের গৃহের মধ্যে যে নিরর্থক দর্শন ও চাটুকার ভাগ্য গণনা রয়েছে তা হল নকল শেষের বৃষ্টি একটি শান্তি ও নিরাপত্তার বার্তা যা যুক্তি দেয় যে সে যে দর্শন দেখে তা অনেক দিনের জন্য এবং সে দূর ভবিষ্যতের সময়সমূহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে এটি হাবাকুকের বিতর্ক কারণ যারা নিরর্থক দর্শন উপস্থাপন করে তারা সে যে দর্শন দেখে তার বিরুদ্ধেই তর্ক করে তারা দাবি করে সে যে দর্শন দেখে তা অনেক দিনের জন্য এবং সে দূর ভবিষ্যতের সময়সমূহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে শান্তি ও নিরাপত্তার বার্তার বার্তাবাহকেরা দাবি করে দিনগুলি দীর্ঘায়িত হয়েছে এবং প্রত্যেক দর্শন ব্যর্থ হয় শেষ পর্যন্ত সে কি ১৮ জুলাই ২০০০ বস্তির ভবিষ্যৎবাণী করেনি নিরর্থক দর্শনের বার্তাবাহকদেরও এই অধ্যায়ের প্রথম দুই পদে ইজেকিয়েল চিহ্নিত করেছেন
প্রভুর বাক্য আবার আমার কাছে এল এই বলে মানবপুত্র তুমি এক বিদ্রোহী গৃহের মাঝখানে বাস কর তাদের চোখ আছে দেখতে তবু তারা দেখে না তাদের কান আছে শুনতে তবু তারা শোনে না কারণ তারা এক বিদ্রোহী গৃহ ইজেকিয়েল ১২:১২
নবীগণ সবাই পরস্পরের সঙ্গে একমত এবং সবাই শেষ দিন সমূহ সম্পর্কে কথা বলেন আর তার সেবাকার্যের ইতিহাসে খ্রিস্ট যখন তর্কপ্রবণ ইহুদিদের সম্বোধন করেছিলেন তখন তিনি যিশাইয়াকে উদ্ধৃত করেছিলেন ঈশ্বর থেকে তখন বিচ্ছিন্ন করা হচ্ছিল এমন তর্কপ্রবণ ইহুদিদের চিহ্নিত করতে যাদের চোখ আছে তবু দেখে না কান আছে তবু শোনে না এখন যেমন তখনও ইজেকিয়েল লাওদিকিয়ার অ্যাডভেন্টবাদের বিদ্রূপকারী লোকদের আমাদের দিনের তর্কপ্রবণ ইহুদিদের সম্বোধন করছেন যারা অন্তিম বর্ষণের বার্তার বিরোধিতায় শান্তি ও নিরাপত্তার বার্তা উপস্থাপন করে যিশু তার বাক্যে তিনি যে বিধি স্থাপন করেছিলেন তার দ্বারাই পরিচালিত ছিলেন তাই তার ভবিষ্যৎবাণীগুলো শেষ দিন সমূহকে আরও নির্দিষ্টভাবে সম্বোধন করে সেই দিনগুলোর তুলনায় যেদিন তিনি তর্কপ্রবণ ইহুদিদের সম্বোধন করেছিলেন
অতএব আমি তাদের সঙ্গে দৃষ্টান্তে কথা বলি কারণ তারা দেখে তবু দেখে না আর শোনে তবু শোনে না এবং বোঝেও না আর তাদের মধ্যে যিশাইয়ার ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে যেখানে বলা হয়েছে তোমরা শুনতে শুনবে কিন্তু বুঝবে না আর দেখতে দেখবে কিন্তু অনুধাবন করবে না কারণ এই লোকদের হৃদয় স্থূল হয়েছে তাদের কান শুনতে ভোঁতা হয়ে গেছে আর তারা তাদের চোখ বন্ধ করে দিয়েছে, যাতে তারা কোনো সময় তাদের চোখে না দেখে, কানে না শোনে, হৃদয়ে না বোঝে, আর ফিরে না আসে, এবং আমি তাদের আরোগ্য না করি। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তারা দেখে, আর তোমাদের কান, কারণ তারা শোনে। কারণ আমি তোমাদের সত্যিই বলছি, অনেক নবী ও ধার্মিক লোক সেই বিষয়গুলো দেখতে চেয়েছিলেন যা তোমরা দেখছ কিন্তু দেখেননি, আর যে বিষয়গুলো তোমরা শুনছ সেগুলো শুনতে চেয়েছিলেন কিন্তু শোনেননি। মথি ১৩:১৩।
শোনে তবু শোনে না, দেখে তবু দেখে না, এমন এক জনগোষ্ঠীর এই লক্ষণটি হল ঈশ্বরের পূর্বতন জাতির বৈশিষ্ট্য, যাদের ধীরে ধীরে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। ওই ভাববাদী ঘটনাটি এমন পরিস্থিতি সম্পর্কে ঈশাইয়ার ভবিষ্যৎবাণীরই পরিপূর্তি। অন্যান্য সব ভাববাদীর মতো ঈশাইয়াও খ্রিস্টের সঙ্গে সুর মিলিয়ে অন্তিম দিনসমূহের কথা বলছেন।
রাজা উজ্জিয়ার মৃত্যুবর্ষে আমি প্রভুকে দেখিলাম, তিনি সিংহাসনে বসিয়া আছেন, উচ্চ ও উন্নত, এবং তার পোশাকের ঘের মন্দির পূর্ণ করিল। তার ওপরে সেরাফিমগণ দাঁড়াইয়াছিল, প্রত্যেকের ৬টি ডানা ছিল, দুই দিয়ে তারা নিজেদের মুখ ঢাকিত, দুই দিয়ে নিজেদের পা ঢাকিত, আর দুই দিয়ে তারা উড়িত, এবং একে অপরের প্রতি ডাকিয়া বলিত, পবিত্র, 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 সেনাবাহিনীর প্রভু, সমুদয় পৃথিবী তার মহিমায় পূর্ণ। যে চিৎকার করিতেছিল তার শব্দে দরজার স্তম্ভগুলি কাঁপিল এবং গৃহ ধোঁয়ায় পূর্ণ হইল। তখন আমি বলিলাম, হায়, আমার সর্বনাশ, আমি নাশপ্রাপ্ত, কারণ আমি অপবিত্র ঠোঁটের মানুষ এবং আমি অপবিত্র ঠোঁটের লোকদের মধ্যে বাস করি, কারণ আমার চক্ষু রাজা সেনাবাহিনীর প্রভুকে দেখিয়াছে। তখন সেরাফিমগণের একজন আমার দিকে উড়িয়া আসিল, তার হাতে এক জ্বলন্ত অঙ্গার, যা সে বেদী হইতে চিমটা দ্বারা লইয়াছিল, এবং সে তাহা আমার মুখে স্পর্শ করিয়া বলিল, দেখ, ইহা তোমার ঠোঁট স্পর্শ করিল, তোমার অপরাধ মোচন হইল এবং তোমার পাপ প্রায়শ্চিত্ত হইল। আর আমি প্রভুর কণ্ঠ শুনিলাম, তিনি বলিতেছিলেন, আমি কাহাকে পাঠাইব এবং আমাদের পক্ষ হইতে কে যাইবে? তখন আমি বলিলাম, আমি আছি, আমাকে পাঠান। তিনি বলিলেন, যাও, এই জাতিকে বল, শুনিবে তো শুনিবে কিন্তু বুঝিবে না, দেখিবে তো দেখিবে কিন্তু উপলব্ধি করিবে না। এই জাতির হৃদয় অসার কর, তাদের কান ভারী কর এবং তাদের চোখ বন্ধ কর, পাছে তারা তাদের চোখে দেখে, তাদের কানে শোনে, তাদের হৃদয়ে বোঝে, তারপর মন ফেরায় এবং আরোগ্য লাভ করে। ঈশাইয়া ৬:১০।
যিশাইয়ো, ইজেকিয়েল এবং খ্রিস্ট, তারা সবাই শেষকালে পরবর্তী বর্ষার সময়, যখন পরবর্তী বর্ষার সত্য ও মিথ্যা বার্তা নিয়ে বিতর্ক চলছে, হাবাকুকের দ্বিতীয় অধ্যায়ের পরিপূর্ণতায় যারা মোহরিত হচ্ছেন তাদের প্রতিনিধিত্ব করছেন। যিশুর মতে যখন এটি পরিপূর্ণ হয় সেই সময়ে ধার্মিকরা দৃষ্টান্তসমূহকে দেখছে যা ভবিষ্যৎবাণীর প্রতীক। জ্ঞানীরা পরবর্তী বর্ষার ভবিষ্যৎবাণীমূলক বার্তা বুঝছে কিন্তু কুতর্ককারী ইহুদির দ্বারা প্রতিনিধিত্বকারীরা দেখে না বা শোনে না, এবং ইজেকিয়েলের মতে তারা একটি শান্তি ও নিরাপত্তার বার্তা উপস্থাপন করে, যুক্তি দেয় যে এই ভবিষ্যৎবাণীগুলির পরিপূর্ণতা দূর ভবিষ্যতে। তারা ভবিষ্যৎবাণীগুলো অস্বীকার করে না। কুতর্ককারী ইহুদিরা আগত মসিহের ভবিষ্যৎবাণীকে মুখে মুখে মান্যতাও দিয়েছিল কিন্তু তারা ঘটনাটিকে কেবল দূর ভবিষ্যতে ঠেলে দিয়েছিল। তবু যিশু তাদের ওপর আশীর্বাদ ঘোষণা করেছিলেন যারা তাদের সময়ের ভবিষ্যৎবাণীমূলক বার্তাকে দেখবে।
খ্রিস্টের সময়ে সেটিই ছিল সেই বার্তা যা তার বাপ্তিস্মের সময়ে এসে পৌঁছেছিল, যখন পবিত্র আত্মা অবতীর্ণ হলেন। তার বাপ্তিস্মে পবিত্র আত্মার অবতরণটি ১১ আগস্ট ১৮৪০ প্রকাশিত বাক্যের ১০ অধ্যায়ের স্বর্গদূতের অবতরণের পূর্বরূপ ছিল। ওই দুটি ইতিহাসেই ঐশ্বরিক অবতরণ সেই যুগের বর্তমান সত্যের বার্তার আগমনকে চিহ্নিত করেছিল। যিশুর ক্ষেত্রে তা ছিল তার মৃত্যু ও পুনরুত্থানের বার্তা যা তার বাপ্তিস্ম দ্বারা প্রতিকায়িত হয়েছিল। মিলারাইটদের ক্ষেত্রে তা ছিল প্রথম ও দ্বিতীয় হাই সংক্রান্ত ইসলামের বার্তা যা সময় ভবিষ্যৎবাণীর পরীক্ষার বার্তাকে নিশ্চিত করেছিল। ওই দুই ইতিহাসই ১১ সেপ্টেম্বর ২০০১ শেষ বৃষ্টির পরীক্ষার বার্তার আগমনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কারণেই সিস্টার হোয়াইট নিম্নলিখিত কথা লিপিবদ্ধ করেছেন।
১৮৪০-১৮৪৪ সাল থেকে প্রদত্ত সমস্ত বার্তা এখন জোরালোভাবে উপস্থাপিত করতে হবে, কারণ অনেক লোক তাদের দিক নির্দেশনা হারিয়েছে। বার্তাগুলি সকল গির্জার কাছে পৌঁছাতে হবে। খ্রিস্ট বললেন, ধন্য তোমাদের চক্ষু, কারণ তারা দেখে, এবং তোমাদের কর্ণ, কারণ তারা শোনে। কারণ আমি তোমাদের সত্য বলছি, অনেক ভাববাদী ও ধার্মিক ব্যক্তি সেই সব বিষয় দেখিবার আকাঙ্ক্ষা করিয়াছিলেন, যাহা তোমরা দেখিতেছ, কিন্তু দেখেন নাই, এবং সেই সব বিষয় শুনিবার আকাঙ্ক্ষা করিয়াছিলেন, যাহা তোমরা শুনিতেছ, কিন্তু শুনেন নাই। মথি 13:16-18। ধন্য সেই চক্ষুগুলি, যাহারা 1844 ও 49 সালে দেখা বিষয়গুলি দেখিয়াছিল।
বার্তাটি দেওয়া হয়েছে, এবং বার্তাটি পুনর্বার দিতে বিলম্ব করা উচিত নয়, কারণ সময়ের লক্ষণসমূহ পূরণ হচ্ছে। সমাপনী কাজটি সম্পন্ন করতেই হবে, অল্প সময়ের মধ্যে একটি মহান কাজ সম্পন্ন হবে। ঈশ্বরের বিধানে খুব শীঘ্রই একটি বার্তা দেওয়া হবে, যা বিস্তার লাভ করে এক জোরালো আহ্বানে পরিণত হবে। তখন দানিয়েল তার অংশে দাঁড়াবেন তার সাক্ষ্য দিতে।
আমাদের গির্জাগুলোর মনোযোগ জাগিয়ে তুলতে হবে। আমরা বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ ঘটনার কিনারায় দাঁড়িয়ে আছি, এবং শয়তান যেন ঈশ্বরের লোকদের ওপর ক্ষমতা পেয়ে তাদেরকে নিদ্রায় নিমজ্জিত রাখতে না পারে। পোপতন্ত্র তার ক্ষমতার পূর্ণতায় প্রকাশ পাবে। এখন সবাইকে জেগে উঠে শাস্ত্রসমূহ অনুসন্ধান করতে হবে, কারণ শেষ সময়ে কি হবে তা ঈশ্বর তার বিশ্বস্তদের জানিয়ে দেবেন। প্রভুর বাক্য ক্ষমতার সঙ্গে তার লোকদের কাছে আসবে।
আমাকে এমনটাই দেখানো হয়েছে যে আমরা ঘুমিয়ে আছি, এবং আমাদের প্রতি তার পরিদর্শনের সময়টি আমরা জানি না। কিন্তু যদি আমরা ঈশ্বরের সামনে নিজেদের নম্র করি এবং পুরো হৃদয় দিয়ে তাকে সন্ধান করি, তাহলে আমরা তাকে খুঁজে পাব। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 31:43-44।
খ্রিস্টের ইতিহাসে মসিহের বর্তমান সত্য বার্তা এবং 1840 থেকে 1874 সালের বর্তমান সত্য বার্তার মাধ্যমে পূর্বরূপে চিত্রিত যে বার্তা, তা শেষ দিনের দিকে নির্দেশ করে, যখন মিলারাইট বার্তাটি পুনরাবৃত্ত হবে। ইতিহাসে যাদের দেখতে ও শুনতে অক্ষম হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা তাদের পরিদর্শনের সময় জানে না। যখন ইসাইয়া পরবর্তী বৃষ্টির জাল বার্তার দূতদের প্রথম উল্লেখ করেন, যারা দেখে তবু দেখে না, তখন তিনি এই পর্বটি কখন শুরু হয় তা চিহ্নিত করেন। সেই পর্ব সম্পর্কে সিস্টার হোয়াইট বলেছেন, ঈশ্বরের নির্ধারিত এক বার্তা, যা বড় হয়ে এক জোরালো আহ্বানে পরিণত হবে। ঈশ্বরের নির্ধারণ নির্দেশ করে একটি নির্দিষ্ট সময়কে, যখন বার্তাটি এসে পৌঁছাবে, এবং ইসাইয়ার বইয়ের 6:3 ইসাইয়া সেই সময়টিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেন।
আর একজন আরেকজনকে ডেকে বলল, পবিত্র, 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 সেনাবাহিনীর প্রভু, সারা পৃথিবী তার মহিমায় পরিপূর্ণ। ইসাইয়া 6:3।
সিস্টার হোয়াইট বলেন যে ইসাইয়ার সেই অংশে, যেখানে তিনি তাদের প্রতিনিধিত্ব করেন যাদের চোখ আছে, দেখেও দেখে না, সেখানে যখন স্বর্গদূতেরা পরস্পরকে বলে ওঠেন, পবিত্র, 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 তার পরিপূর্ণতা ঘটে 11 সেপ্টেম্বর 2001-এ।
তারা, দেবদূতেরা যখন সেই ভবিষ্যৎ দর্শন করেন, যে সময় সমগ্র পৃথিবী তার মহিমায় পরিপূর্ণ হবে, তখন সুরেলা সঙ্গীতে বিজয়োল্লাসের স্তবধ্বনি একে অপরের মধ্যে প্রতিধ্বনিত হয়, পবিত্র, 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 সেনাবাহিনীর প্রভু। তারা ঈশ্বরকে মহিমান্বিত করাতেই সম্পূর্ণ তৃপ্ত, আর তার উপস্থিতিতে, তার প্রসন্ন দৃষ্টির ছায়ায় তারা আর কিছুই কামনা করে না। তার স্বরূপ ধারণে, তার সেবা ও উপাসনায় তাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা পূর্ণতা পায়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 22 ডিসেম্বর 1856।
2001 সালের 11 সেপ্টেম্বর 144,000 সিলমোহর দেওয়া শুরু হয়েছিল, এবং অন্তিম বৃষ্টি ছিটিয়ে পড়তে শুরু করেছিল, আর 10 কুমারীর দৃষ্টান্তের পুনরাবৃত্তি হতে থাকায় হাবাক্কুকের বিতর্ক শুরু হয়েছিল। তখনই ইজেকিয়েলের ভবিষ্যৎবাণী তার নিখুঁত পরিপূর্তি লাভ করেছিল। ভবিষ্যৎবাণীর বাক্য আর বিলম্বিত হবে না, এবং 2001 সালের 11 সেপ্টেম্বর প্রত্যক্ষকারী প্রজন্মই পৃথিবী গ্রহের শেষ প্রজন্ম, কারণ অ্যাডভেন্টবাদের শেষকালের দর্শন ঘোষণা করে যে খ্রিস্টের দ্বিতীয় আগমনে অনুগ্রহকালের সমাপ্তি হবে। এই সত্যের দ্বিতীয় সাক্ষ্য পাওয়া যায় লুকের বইয়ের 21 অধ্যায়ে।
আমি তোমাদের সত্যি বলছি, সবকিছু পূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রজন্ম লুপ্ত হবে না। আকাশ ও পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। লুক 21:32-33।
লুক রচিত সুসমাচারের 21 অধ্যায়ে যীশু পৃথিবীর ইতিহাসের শেষ প্রজন্মকে চিহ্নিত করেন।
তিনি সদ্য খ্রিস্টাব্দ 77 সালে জেরুজালেম ধ্বংস হওয়া থেকে শুরু করে মিলারাইট ইতিহাস পর্যন্ত পর্যায়ক্রমিক ইতিহাসের একটি সারসংক্ষেপ দিয়েছেন। এরপর তিনি ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসকে সরাসরি চিহ্নিত করার বর্ণনা থেকে সরে এসে এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন যা কেবল তার উপস্থাপিত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসকে পুনরাবৃত্তি করে এবং তা বিস্তৃত করে। এইভাবে তিনি একই বর্ণনার দুটি অভ্যন্তরীণ সাক্ষ্য প্রদান করেন এবং উপসংহারে তিনি চিহ্নিত করেন যে এই ঘটনাগুলোর সাক্ষী হওয়া সেই প্রজন্ম তার প্রত্যাবর্তন পর্যন্ত জীবিত থাকবে। ফলে প্রসঙ্গক্রমে তিনি সেই প্রজন্মকে চিহ্নিত করেন যা 144,000 দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
144,000-কে সিলোমোহর দেওয়ার ইতিহাসটি শেষ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত এবং তারা মৃত্যুর স্বাদ পায় না, যদিও তারা আকাশ ও পৃথিবী বিলুপ্ত হওয়ার সময়ে বেঁচে থাকে।
কিন্তু প্রভুর দিন রাত্রিতে চোরের ন্যায় আসবে, যেদিন আকাশসমূহ প্রবল শব্দে বিলীন হবে আর উপাদানসমূহ তীব্র তাপে গলে যাবে আর পৃথিবী ও তাতে থাকা কর্মসমূহ সবই দগ্ধ হয়ে যাবে। যেহেতু এই সবই এভাবে বিলীন হবে, তবে সকল পবিত্র আচরণ ও ভক্তিতে তোমাদের কেমন ব্যক্তি হওয়া উচিত, ঈশ্বরের দিনের আগমন প্রত্যাশা করে এবং তার দিকে ত্বরান্বিত হয়ে, যেদিন আকাশসমূহ আগুনে জ্বলে বিলীন হবে এবং উপাদানসমূহ তীব্র তাপে গলে যাবে। 2 পিতর 3:10-12
খ্রিস্টের রূপান্তরের ঘটনায় তার দ্বিতীয় আগমন প্রতিকায়িত হয়েছিল।
রূপান্তরের পর্বতে মসি পাপ ও মৃত্যুর ওপর খ্রিস্টের বিজয়ের সাক্ষী ছিলেন। তিনি ধার্মিকদের পুনরুত্থানে যারা কবর থেকে বেরিয়ে আসবেন তাদের প্রতিনিধিত্ব করেছিলেন। এলিয়া, যিনি মৃত্যুর স্বাদ না নিয়ে স্বর্গে তোলা হয়েছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন তাদের যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় পৃথিবীতে জীবিত থাকবে এবং যারা শেষ তুর্যধ্বনিতে এক মুহূর্তে চোখের পলকে পরিবর্তিত হবে, যখন এই মরণশীলকে অমরতা পরিধান করতেই হবে এবং এই নশ্বরকে অনশ্বরতা পরিধান করতেই হবে। 1 করিন্থিয়ান্স 15:51-52 যিশু স্বর্গের আলোতে আবৃত ছিলেন, যেমন তিনি প্রকাশিত হবেন যখন তিনি আসবেন পাপ ব্যতিরেকে দ্বিতীয়বার পরিত্রাণের জন্য, কারণ তিনি আসবেন তার পিতার মহিমায় পবিত্র স্বর্গদূতদের সঙ্গে। Hebrews 9:88-38 ত্রাণকর্তার শিষ্যদের প্রতি প্রতিশ্রুতি এখন পূর্ণ হল। সেই পর্বতে ভবিষ্যৎ মহিমার রাজ্যটি ক্ষুদ্রাকারে উপস্থাপিত হয়েছিল। খ্রিস্ট রাজা, মসি পুনরুত্থিত সাধুদের প্রতিনিধি এবং এলিয়া স্বর্গে তোলা প্রাপ্তদের প্রতিনিধি। The Desire of Ages 421
ইলিয়া, যিনি মারা যাননি, মৃত্যুহীন 144,000-কে প্রতিনিধিত্ব করেন, আর মোশে প্রতিনিধিত্ব করেন তাদের যারা মারা যায়। শেষ দিনগুলোতে এই দুই শ্রেণী প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ে 144,000 এবং মহাজনসমষ্টি হিসেবে উপস্থাপিত হয়। প্রকাশিত বাক্যের ষষ্ঠ অধ্যায়ে যখন পঞ্চম মোহর খোলা হয়, তখন অন্ধকার যুগে পোপতন্ত্রের হাতে নিহতদের শুভ্র বস্ত্র দেওয়া হয়।
আর যখন তিনি পঞ্চম মোহর খুললেন, আমি বেদির নিচে তাদের আত্মাগুলিকে দেখলাম যারা ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিলেন তার জন্য নিহত হয়েছিলেন, এবং তারা উচ্চ স্বরে চিৎকার করে বলল, কতদিন হে প্রভু, পবিত্র ও সত্য, তুমি কি পৃথিবীতে বাসকারী তাদের উপর আমাদের রক্তের বিচার ও প্রতিশোধ কর না? এবং তাদের প্রত্যেককে শ্বেত বস্ত্র দেওয়া হল, তাদের শুচি ও পবিত্র বলে ঘোষিত করা হয়েছিল, এবং তাদের বলা হল, তারা আরও কিছুকাল বিশ্রাম করুক, যতক্ষণ না তাদের সহদাসেরাও এবং তাদের ভাইয়েরাও, যারা তাদের মতোই হত্যা করা হবে, তাদের সংখ্যা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য 6:9-11 এখানে যোহনকে এমন সবদৃশ্য দেখানো হয়েছিল যা বাস্তবে তখন ছিল না, কিন্তু ভবিষ্যতের এক সময় পর্বে যা হবে তাই ছিল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 2:1906
শহীদরা জিজ্ঞেস করছেন ঈশ্বর কবে তাদের হত্যার প্রতিশোধ নেবেন। একজন শহীদ নিহত হওয়ার আগেই যিশুর প্রতি বিশ্বাস রাখেন, কারণ সেই বিশ্বাসেরই প্রকাশ পোপতন্ত্রকে তাকে হত্যা করতে প্ররোচিত করে। সাদা পোশাক খ্রিস্টের ধার্মিকতাকে নির্দেশ করে, কিন্তু যাদের হত্যা করা হয়েছে সেই আত্মাগুলিকে যে সাদা পোশাক দেওয়া হয়েছিল তা তাদের শহীদ হওয়ার পরেই দেওয়া হয়েছিল। এই পোশাকগুলি শহীদত্বের প্রতীক, কেবল খ্রিস্টের ধার্মিকতার নয়। একজন শহীদ নিহত হওয়ার আগেই খ্রিস্টের ধার্মিকতার পোশাক ধারণ করে। প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ের বিশাল জনসমষ্টিকে সাদা পোশাক দেওয়া হয়েছে। এভাবে তারা আসন্ন রবিবার আইনজনিত রক্তস্নানের সময় যারা মারা যাবে তাদের প্রতিনিধিত্ব করে। অতএব
144,000কে এলিয়াহ দ্বারা, আর প্রভুতে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে মোশি দ্বারা রূপান্তর পর্বতে প্রতিনিধিত্ব করা হয়েছে।
144,000 হল সেই প্রজন্ম যারা মারা যায় না, এবং তারাই সেই প্রজন্ম যাদের কথা খ্রিস্ট লুক অধ্যায় 21-এ বলেছেন, যারা আকাশ ও পৃথিবী বিলীন হয়ে গেলে জীবিত থাকবে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আবেলের হত্যা ছিল সেই শত্রুতার প্রথম উদাহরণ, যা ঈশ্বর ঘোষণা করেছিলেন যে সাপ ও নারীর বংশের মধ্যে, অর্থাৎ শয়তান ও তার অনুগামীদের সঙ্গে খ্রিস্ট ও তার অনুসারীদের মধ্যে বিদ্যমান থাকবে। মানুষের পাপের মাধ্যমে শয়তান মানবজাতির উপর কর্তৃত্ব লাভ করেছিল, কিন্তু খ্রিস্ট মানুষকে তার জোয়াল ঝেড়ে ফেলতে সক্ষম করবেন। যখনই ঈশ্বরের মেষ শিশুতে বিশ্বাসের দ্বারা কোনো আত্মা পাপের দাসত্ব ত্যাগ করে, শয়তানের ক্রোধ প্রজ্বলিত হয়। আবেলের পবিত্র জীবন সাক্ষ্য দিয়েছিল, মানুষের পক্ষে ঈশ্বরের ব্যবস্থা পালন করা অসম্ভব এই শয়তানের দাবির বিরুদ্ধে। দুষ্টজনের আত্মা দ্বারা প্ররোচিত হয়ে যখন কাইন দেখল যে সে আবেলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে এতই ক্রুদ্ধ হল যে তার প্রাণ কেড়ে নিল। আর যেখানে যেখানে ঈশ্বরের ব্যবস্থার ধার্মিকতার সমর্থনে দাঁড়াতে কেউ থাকবে, তাদের বিরুদ্ধে একই আত্মা প্রকাশ পাবে। এই সেই আত্মা যা যুগে যুগে খ্রিস্টের শিষ্যদের জন্য শাস্তির খুঁটি দাঁড় করিয়েছে এবং জ্বলন্ত চিতা প্রজ্বলিত করেছে। কিন্তু যিশুর অনুসারীর ওপর যে নিষ্ঠুরতাগুলি চাপানো হয়, সেগুলো শয়তান ও তার বাহিনীর প্ররোচনায়, কারণ তারা তাকে তাদের নিয়ন্ত্রণের অধীনে নত হতে বাধ্য করতে পারে না। এটি পরাজিত শত্রুর উন্মত্ত ক্রোধ। যিশুর প্রত্যেক শহীদই বিজয়ী হয়ে প্রাণ দিয়েছেন। ভবিষ্যদ্বক্তা বলেন, তারা মেষ শিশুর রক্ত এবং তাদের সাক্ষ্যের কথার দ্বারা তাকে সেই সেই প্রাচীন সাপ, যাকে শয়তান ও সাতান বলা হয়, পরাস্ত করেছে, এবং তারা মৃত্যুর পর্যন্তও তাদের প্রাণকে ভালোবাসেনি। প্রকাশিত বাক্য 12:11-9, পিতৃপুরুষ ও ভাববাদীগণ, সাতু সাতর।